ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন, ডাক্তারের সাথে কিছু খুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে রহমাতুল্লিল আলমিন শাফিউল মুজনিবিন হুজরিপুর নূর সাল্লাহ তালা আলিহি ও আলি সাল্লাম ইশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ও আলী সাল্লাম। দূরে এবং কাছে, দেশে ও পরবাসী যারাই আমাদেরকে দেখছেন, এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য মাদানী চ্যানেল বাংলা সবসময় আমাদেরকে কিছু না কিছু নতুন কিছু অনুষ্ঠান দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেরও আমরা একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে ডাক্তারদের সাথে কিছুক্ষণ। আজকের আমাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার সাথে রয়েছেন, তার কাছ থেকে আমরা মাদানী ফুল গ্রহণ করব একটি বিষয় সম্পর্কে। একজন মানুষের সুস্থ থাকার জন্য তাকে অবশ্যই খানা খেতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে। আর আমরা খাদ্য গ্রহণ করি অনেক সিস্টেমে, অনেক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করা যায়, কিন্তু সবসময় আমরা যেভাবে খাদ্য গ্রহণ করে থাকি তা হচ্ছে নিজের মুখ দিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা এই খাদ্যগুলো গ্রহণ করে পরিপাকতন্ত্রে পৌঁছাই। তো আজকের আমাদের মাঝে ডেন্টাল সার্জন আমাদের মির্জা মহিবুল হাসান সাহেব আমাদের সাথে রয়েছেন। ওনার কাছ থেকে আমরা আজকে দাঁত সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করব। দাঁত আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, যে দাঁত দিয়ে আমরা চিবিয়ে চিবিয়ে খানা খেয়ে থাকি। এই দাঁত সম্পর্কিত শুরুতেই আমরা ডক্টর সাহেবের কাছে যাব, যে আসলে আমাদের দাঁতের প্রয়োজনীয়তা কি রয়েছে, একজন মানুষের দাঁত কি কি কাজে প্রয়োজন হয়, আসলে আমরা জেনে নেই দাঁত সম্পর্কিত কিছু মাদানী ফুল। জি ডক্টর সাহেব।
জি ধন্যবাদ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন, দাঁত আমাদের কি প্রয়োজনে বা দাঁতের কাজ কি। দাঁত আমরা সাধারণত দেখে থাকি, মানে আমরা সাধারণ জনগণ যেটা বুঝি আর কি, দাঁত আমরা শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই বা চিবানোর জন্যই আমরা ব্যবহার করে থাকি। প্রথম যে বিষয়টা আমি বলবো, দাঁত শুধু আমাদের ব্যবহারটা খাবার খাওয়ার জন্যই যে ব্যবহার করি তা না, কিন্তু আমাদের সৌন্দর্যের জন্য, কথা বলার জন্য দাঁত প্রয়োজন। যাদের দেখবেন দাঁত নেই তারা কিন্তু কথা বলতে পারে না, অস্পষ্ট কথা, আমরা কথাগুলি খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারি না। প্রথম হচ্ছে দাঁতের, দাঁত যদি থাকে তাহলে আমাদের ফেস বা মুখমণ্ডলে যে একটা সৌন্দর্য সেটা দাঁতের একটা, হ্যাঁ, একটা প্রয়োজনীয়তা। দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে আমি যখন কথা বলবো কথা বলার জন্য আমার দাঁতের প্রয়োজন। তৃতীয় হচ্ছে খাবার খাওয়ার জন্য, চিবিয়ে চিবিয়ে বা খাদ্য গ্রহণ করার জন্য আমাদের দাঁতের প্রয়োজন। আর চতুর্থ হচ্ছে নিজেকে প্রোটেকশন করার জন্য, মানে দাঁত দিয়ে কিন্তু আমি আমাকে যে কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা দাঁতটাকে ব্যবহার করতে পারি।
আচ্ছা,
তো দাঁতের কাজ অনেকগুলি,
অনেকগুলি কাজ,
এবং আমাদের দাঁতগুলিকে আমরা অনেকগুলি ভাগে ভাগ করেছি। যেমন আমাদের আমরা পুরো মুখমণ্ডলের ভিতরে যে মুখ গহ্বরে যে দাঁতগুলি আছে এদেরকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি। যেমন নিচের যে জটা আছে এটার হাফ একটা, ডান পাশের একটা, এভাবে করে থাকি,
উপর নিচ মিলিয়ে
মিলিয়ে আর কি।
মাড়ির দাঁত বলা হয়, সামনের দাঁত বলা হয়। অনেক সময় আমরা দেখি গ্রামের ভাষায় ছোট বাচ্চাদের যখন দাঁত উঠে তখন বলা হয় সামনে দুইটা দাঁত উঠেছে, অথবা মাড়ির দাঁত উঠেছে, অথবা অনেক সময় দেখা যায় আক্কল দাঁত বলি আমরা।
আসলে আপনি যে মানে সুন্দর যে প্রশ্নটা করেছেন, আক্কল দাঁত বা এটা বলা হয়ে থাকে, অর্থাৎ যখন আমাদের পরিপূর্ণ বয়স 16 থেকে 18 বা 22, এই বয়সে আমাদের একদম পিছনের যে অষ্টম দাঁতটা ওঠে সেটাকে আমরা আক্কল দাঁত বলে থাকি।
আচ্ছা,
তো আক্কল দাঁত হচ্ছে আমাদের 4টা, মানে দুই পাশে, নিচের দুই পাশে 2 এবং উপরে 2 পাশে 2। তো এই আক্কেল দাঁতটা অনেক সময় অনেকের থাকে, আবার অনেকের থাকে
থাকে না।
তো আক্কেল দাঁতটা উঠে কিন্তু আমাদের স্পেশালি 16 বছর বয়স থেকে আরম্ভ হয়, কারো 18-তে, কারো 19-এ, কারো আবার 22-এ উঠে আর কি। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের আক্কেল দাঁত উঠে নেয় কিন্তু মাড়ির ভিতরে থেকে যায়। এটা যখন আমরা আমরা ডেন্টিস্টের কাছে বা দন্ত বিশেষজ্ঞের কাছে যাই বা কোনো সমস্যা নিয়ে যাই, যদি আমরা তখন এক্সরে করি, তখন আমরা তাদেরকে বলে থাকি যে আপনার আক্কেল দাঁত বা মাড়ির সর্বশেষ দাঁতটা মাড়ির ভিতরে আছে।
আচ্ছা আচ্ছা,
তো অনেকগুলি কারণের উপরে ডিপেন্ড করছে এই আক্কেল দাঁতটা কেন উঠছে না।
মূলত এখানে আরেকটি কথা হচ্ছে যে দাঁত তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত,
নিয়ামত,
এই নিয়ামতের কদর করা আমাদের খুবই জরুরি। আর ছোট বাচ্চারা যখন এখন দেখা যাচ্ছে যে একটা তো হচ্ছে বৃদ্ধ হলে দাঁত পড়ে যাওয়া, আর একটা হচ্ছে অকাল দাঁত পড়ে যাওয়া।
আচ্ছা,
কিছু ছোট বাচ্চাদের দাঁত নড়ে নড়ে উপরে উঠে যায়।
জি,
পাশাপাশি মধ্যম বয়সী বলেন অথবা যুবক অবস্থায়, যৌবন অবস্থায়।
জি,
আবার অনেকের আছে বৃদ্ধা গেলেও দেখা যায় দাঁতগুলো একেবারে পরিপাটি, একটাও পড়ছে না।
আচ্ছা,
এর কিছু কারণ যদি ব্যাখ্যা করেন, এর কারণগুলো কি?
হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে দাঁতের যত্নটা অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করে থাকে। অর্থাৎ আপনি শিশু বয়সে, আমরা বাচ্চাদের দাঁত ওঠে সাধারণত, অর্থাৎ আমরা বাচ্চাদের দাঁতে দুইটি অবস্থান আছে, একটা হচ্ছে দুধ দাঁত বলে থাকি আমরা, এটার আরেকটি নাম হচ্ছে ডেসিডুয়াস টিথ। অর্থাৎ বাচ্চাদের দুধ দাঁতটাকে আমরা ডেসিডুয়াস টিথ বলি। তো ডেসিডুয়াস টিথ গুলি ওঠারও, যেমন আপনার পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত ওঠারও একটা সময় আছে, এবং বাচ্চাদের দুধ দাঁত ওঠারও একটা সময় আছে। তো বাচ্চাদের দুধ দাঁত ওঠে সাধারণত 6 মাস বয়স থেকে আরম্ভ হয়, কারো দেখা যায় 1 বছর, কারো 8 মাস, কারো 9 মাস, কারো হয়তো 1 বছর পরে ওঠে। এটা অনেকগুলি কারণের উপরে ডিপেন্ড করে। তো 6 মাস বয়সে বা প্রথম যে দাঁতগুলি ওঠে ডেসিডুয়াস টিথ, প্রথমে ওঠে মানে অর্থাৎ আমাদের যে মেন্ডিবল বলি বা লোয়ার জ যেটাকে বলি, এটার প্রথম দুটো দাঁত ওঠে, অর্থাৎ আমরা বলি সেন্ট্রাল ইনসাইজার, অর্থাৎ এটাকে আমরা
ডাক্তারি ভাষায়
আমরা দাঁতের নাম্বার দিয়ে থাকি এ, তারপর একটা দিয়ে থাকি বি, তারপর একটা সি, তারপর একটা ডি, তারপর একটা ই। অর্থাৎ বাচ্চাদের দুধ দাঁত থাকে 20টা।
জি,
আর বড়দের দাঁত থাকে কিন্তু 32টা।
আচ্ছা,
তো দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষে আমরা ভুল করে থাকি, আমাদের বাচ্চাদের দাঁত যখন পরিপূর্ণভাবে 20 মাস থেকে 24 মাস বয়সের মধ্যে সবগুলি দাঁত উঠে যায়, অর্থাৎ পুরো মাড়িতে 20টা দাঁত উঠে যায়। দাঁত আবার পড়া আরম্ভ হয় হচ্ছে আপনার 5 থেকে 6 বছর বয়সে। তো এই 6 বছর বয়সেই বাচ্চাদের আরেকটা দাঁত উঠে, এটাকে আমরা বলি 6 নম্বর দাঁত বা আমরা মাড়ির দাঁত বলে থাকি। তো 6 বছর বয়সে আমার একটা দাঁত নড়ে পড়ছে, আবার উপরেও বা পাশে লাস্টের যে আমাদের ই নাম্বার দাঁতের পিছনে যে দাঁতটা থাকে 6 নম্বর, সে 6 নম্বর দাঁতটাও আমাদের মুখে উঠে। তখন অভিভাবকদের আসলে খামখেয়ালিপনা হতে পারে বা অজ্ঞতা হতে পারে বা জানে না, তো ওরা মনে করে ভিতরে আমার বাচ্চাদের 6 বছর বয়স এই স্থায়ী দাঁত উঠবে সেটা তারা আসলে জানে না। আর এই দাঁতটা 6 নম্বর দাঁতটা কিন্তু একবারই ওঠে আমাদের মুখগহ্বরে, এটা কিন্তু আর ওই মানে দুধ দাঁত বলি বা ডেসিডুয়াস টিথের সাথে কোনো সম্পর্ক
নেই।
তো এটার জন্য ম্যাক্সিমাম আমাদের ভুল হয়ে থাকে। তো আমাদেরকে আসলে বাচ্চা বয়স থেকেই অভিভাবকদেরকে সচেতনতার মাধ্যমেই বাচ্চাদের দাঁতগুলিকে যদি সবসময় পরিষ্কার রাখা হয় এবং পরিষ্কারের নিয়মগুলি যদি তাদেরকে আস্তে 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 উপযুক্ত করে তোলা হয় এবং ওদেরকে যদি ইউজ টু করা হয়, তাহলে দেখা যাবে যে দাঁতগুলি ভালো থাকবে
বৃদ্ধকালেও। দাঁতগুলো
অবশ্যই,
যাদের আমাদের বৃদ্ধ বাবাজি অনেকে রয়েছেন যাদের দাঁত খুব সুন্দর এখনো দেখা যায়, একটাও পড়েনি, নড়ে না, এবং অনেক সময় দেখা যায় যে মধ্যম বয়সে, যুবক বয়সে তারা গোশত খেতে পারছে না, ভালো কিছু খেতে পারছে না, কারণ দাঁতের সমস্যা। আবার বৃদ্ধা গেলে দেখা যায় যে সে গোশত নরম করা লাগে না, হাড়িও চাবিয়ে খেতে পারছে। তো এর কারণটা আপনি যেটা বললেন যে আমাদের শুরু থেকেই দাঁতের যত্ন নিতে হবে, এবং যে খানা খাদ্য খাচ্ছি সে খাদ্যগুলো ভালোভাবে খাওয়ার পরে পরিষ্কার করতে হবে। খুব সুন্দর একটা অপশন আপনি দিয়েছেন দর্শকদেরকে, দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি দাঁতের যত্ন আমাদের কিভাবে নিতে হবে, আমরা আরো জানবো এবং শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানতেছিলাম দাঁত সম্পর্কিত মাদানী ফুল, দাঁতের যত্ন কিভাবে নিব তা আরো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এর আগে আরেকটি কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর সাহেব, আমরা অনেকেই খাবার যখন খাই, যখন দাঁতের কাজ শুরু হয়, তখন কিন্তু আমরা এক পাশ দিয়ে চাবাই,
আচ্ছা
দুই পাশ দিয়ে চাবাই খুব কম,
জি,
হয়তো কারো অভ্যাস ডান সাইড দিয়ে, কারো অভ্যাস
বাঁ পাশ দিয়ে,
বাঁ পাশ দিয়ে।
জি,
এখন এ সম্পর্কে আপনার মতামত কি? আমরা এক পাশ দিয়ে যে চাবাচ্ছি,
আচ্ছা আপনি দেখেন, আপনি হয়তো জেনে থাকবেন, আমাদের আমরা যে খাবারটা খেয়ে থাকি, খাবার খাওয়ার কারণে আমাদের দাঁতের একটা এক্সারসাইজ হচ্ছে,
জি,
এবং দাঁতগুলি পরিষ্কার হচ্ছে। আপনি যখন খাবার খাবেন, তখন যদি কোনো এক পাশ দিয়ে খান আর আরেক পাশে যদি খাবারটা আপনি না চিবান, তাহলে হবে কি, ওই খাবারগুলি আমাদের ওই পাশে অবশিষ্ট যে অংশগুলি থাকবে ওগুলি ওই দাঁতের আশেপাশে এগুলি জমবে, জমে জমে ওই দাঁতের মাড়িতে মাড়ি প্রদাহ হবে এবং দাঁতগুলি আস্তে আস্তে আপনি নষ্ট হয়ে যাবে যদি আপনি এক পাশ দিয়ে খাবারটা খেয়ে থাকেন, যদি দু পাশ ব্যবহার যদি না করেন। কারণ আপনার দাঁতের কাজ কি? দাঁতের কাজ হচ্ছে আপনি যখন একটা খাবার ছিঁড়ে খান, তখন অবশ্য সব সামনের দাঁত দিয়ে আপনি ছিঁড়ে নেন না, আমাদের সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, পরে আছে ক্যানাইন, এই ক্যানাইন এবং প্রিমোলার দাঁত দিয়ে আমরা যে কোনো মাংস বলেন বা অ্যানাদার যে খাবার আছে এগুলি আমরা ছিঁড়ে নিই, ছিঁড়ে নিয়ে আমরা আমাদের পিছনে যে পেছন দাঁতগুলো আছে ওগুলো আমি চিবাচ্ছি। তো আমার এই দাঁতের কাজগুলো যদি আমি না করে থাকি, দাঁতের কাজ যেগুলি আছে এটা যদি না করে থাকি, তাহলে আমার ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে যে আমার দাঁতটাকে আমি পরিষ্কার করছি সেটা কিন্তু হবে না। যেমন আপনি দেখবেন, আমরা অনেক সময় আমাদের রোগীদেরকে বলে থাকি আমাদের দাঁত এর ন্যাচারাল, আপনি খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি দাঁত পরিষ্কার করতে পারবেন। যেমন আপনি আপেল খাবেন, তারপরে আমরা যেটাকে আখ বলে থাকি, পেয়ারা খাবেন, এগুলি দিয়ে কিন্তু আপনার মাড়ি এবং দাঁতটাকে ন্যাচারালি আপনি কিন্তু ওয়াশ করছেন, ব্রাশ না করলেও। আর এই খাবারগুলি কিন্তু আপনার দাঁতের আশেপাশে জমতে পারে না। আর আমরা যত স্টিকি ফুড খেয়ে থাকি, সেটা চকলেট হতে পারে, চিপস হতে পারে, বা অ্যানাদার যে সফট ড্রিঙ্কস গুলি খেয়ে থাকি, এগুলি আমাদের মাড়ি এবং দাঁতের জন্য খুবই হার্মফুল,
খুবই ক্ষতিকর,
ক্ষতিকারক।
আচ্ছা আচ্ছা,
জি, আমরা যদি এগুলিকে একটু অ্যাভয়েড করতে পারি, তাহলে দেখা যাবে যে আপনার দাঁতের স্থায়িত্ব বেড়ে যাচ্ছে।
দেখা যায় যে ছোটকালে ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চারা তারা মজা পাচ্ছে চিপস খেতে, চকলেট খেতে, তখন দেখা যায় তাদের দাঁতগুলো পোকায় ধরে ফেলে। তেমনি ভাবে আমরা যদি যুবক বয়সে এবং বৃদ্ধ বয়সে এই খাবারগুলো খেয়ে খাই, তাহলে দেখা যায় যে আমাদের দাঁতের সমস্যা হবে। বিশেষ করে যে জিনিসটা বললেন, কোল্ড ড্রিঙ্কস,
জি,
এ সম্পর্কিত আসলে বলতে গেলে তো অনেক আরেকটা অনুষ্ঠান করা যাবে,
জি,
অনেক, বিশেষ করে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী, যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া, ফেরাউনের স্বপ্ন নামক একটি কিতাব লিখেছেন, এর লাস্টের দিকে এই কোল্ড ড্রিঙ্কস এর ভয়াবহ কিছু উনি দিক দিয়েছেন, যার মধ্যে আপনার অধিকাংশ রোগ আমাদের মাঝে এই কোল্ড ড্রিঙ্কস এর কারণে হয়ে থাকে। তো দর্শকদেরকে ডক্টর সাহেব বললেন যে দাঁতের অনেক বড় ক্ষতিকর জিনিস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তো আমরা কোল্ড ড্রিঙ্কস থেকে বাঁচি, খাওয়া থেকে পরহেজ করি, যাতে করে আমাদের সুস্বাস্থ্য হয়। সুস্বাস্থ্য হলে আমরা ইবাদত করতে পারবো, বন্দেগী করতে পারবো, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করতে পারবো। ফর এক্সাম্পল, আমাদের দাঁত ব্যথা হয়েছে, মাড়ি ফুলে গিয়েছে, দাঁত দিয়ে রক্ত পড়ছে, তো এই কাজগুলো যখন আমাদের অটোমেটিক্যালি শরীরকে দুর্বল করে ফেলে, আঙ্গুলের মাথায় যদি একটু ব্যথা লাগে তাহলে সমস্ত শরীর ব্যথা পায়, দাঁতের মাড়ি যদি ব্যথা হয় তাহলে কোনো কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে না, শুয়ে থাকে, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোনো কিছুই তার ভালো লাগবে না। তো সেজন্য পরামর্শ হচ্ছে যে আমরা কিছু খাবার, যে খাবারগুলোতে আমাদের বিশেষ সমস্যা করে, সেই খাবারগুলো আমরা এড়িয়ে চলি, এটাই আমাদের পরামর্শ, ডক্টর সাহেবের এই পরামর্শ থাকবে দর্শকদের জন্য। আচ্ছা ডক্টর সাহেব, আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই, আমির আহলে সুন্নাত তিনি বলেন যে আমরা দাঁতের কাজ আদ দিয়ে করি, না চিবিয়ে খেয়ে ফেলি।
আচ্ছা,
আমাদের যে কাজটা দাঁতের করা ছিল সেটা না করে আমরা যখন খেয়ে ফেলি, তখন আতের কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ পাকস্থলী এই কাজটা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের ডিসেন্ট্রি আরো যেগুলো হজম শক্তি, হজম ক্রিয়াটা দুর্বল হয়ে পড়ে। তো এই চিবানোর ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে চিবানো উচিত আমাদের?
খুবই ভালো প্রশ্ন করেছেন। দাঁত দাঁতের খাবার চিবানোর জন্য তো আমাদের আমরা দাঁতগুলিকে ব্যবহার করে থাকি,
কতটুকু মিহি করতে হবে আমাদের?
হ্যাঁ অবশ্যই, আমরা সাধারণত আপনি দেখে থাকবেন অনেকেই খুব অল্প সময়ের মধ্যে 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে তার খাবার শেষ হয়ে
খাবার শেষ হয়ে যায়।
অর্থাৎ আমার খাবার প্লেটে বা আমরা যে খাবারগুলি খেয়ে থাকি ওখানে শুধু নরম খাবার থাকে না, অর্থাৎ ভাত জাতীয় কোনো মানে শুধু একটা খাবার না, আমার এখানে মাছ আছে, মাংস আছে, আরো অনেকগুলি আমাদের
খাবার
থাকতে পারে। তা আমাদের উচিত অবশ্যই অবশ্যই, আমি প্রত্যেক জনকেই বলবো এই অনুষ্ঠান যারা দেখছেন, অন্তত খাবারটা যেন আপনি যে প্রতি লোকমা খাবারটা দিবেন খুব ভালোভাবে পিষে আপনি খাবেন।
আচ্ছা,
কারণ পিষে যদি খাবার না খান তাহলে আমাদের খাবারটা যখন আমাদের স্টোমাকে যাচ্ছে, স্টোমাকে সে বিপাক যে প্রক্রিয়াটা আছে এটা অনেক কষ্ট হয়, তার
কষ্ট হয়।
হ্যাঁ, আমাদের ওইখানে আমাদের যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সে করছে, বাট আপনার প্রথম যে কাজটা অর্থাৎ আপনি যেটা আপনি আপনি ইচ্ছা করলেই করতে পারেন,
করতে পারি মিহি করতে হবে,
রাইট, আপনি যদি একটু চিবিয়ে খান, একটু সময় নিয়ে খান, তাহলে দেখা যাবে যে আমাদের পাকস্থলীর যে কাজটা সেটা খুব সহজ হয়ে যাবে,
সহজ হয়ে যাবে।
আর বেসিক্যালি আমাদের আরেকটি সমস্যা হয়, আপনি দেখবেন বা জেনে থাকবেন, অনেকে আছে একটু খাবার কাছে আবার পানি কাছে, একটু খাবার কাছে পানি কাছে, যেটা আসলে আমাদের ধর্মে বলেন বা আমাদের সায়েন্সে বলেন এটা মানে খুবই নিষেধ করা আছে।
আচ্ছা,
আপনি খাবার খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে আপনি পানি পান করেন,
পান করতে পারেন।
তো আমি সবাইকেই বলবো আপনি খুব ধীর এবং স্থিরভাবে খাবারটা চিবিয়ে আপনি খান, খাবার খাওয়ার যে মজাটা সেই মজাটাই যদি আপনি
অনুভব করেন,
অনুভব না করতে পারেন।
সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ছোট ছোট লোকমা বানিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়া সুন্নতে মোবারকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে খাওয়া খাবার খেয়েছেন। বিশেষ করে ফয়জালের সুন্নাতের মধ্যে খাবারের যে আদব উল্লেখ করা রয়েছে, এই খাবারের আদব সম্পর্কে বলা হচ্ছে যে খাবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আঙ্গুলে খাবার খেতেন, কখনো কখনো 4 আঙ্গুলে খেতেন, 5 আঙ্গুলে খাওয়াটাও অপরাধ নয় কিন্তু সুন্নতে মুস্তফা 3 আঙ্গুলে অথবা 4 আঙ্গুলে খানা খাওয়া। যদি ছোট লোকমা বানিয়ে আমরা ভালোভাবে চিবিয়ে খাই, চিবাবো কিভাবে তাও আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি আহলে সুন্নাত বলেন যে এভাবে চিবাই যাতে করে লালা মিশ্রিত হয়ে যায়, এই খাবারগুলো লালা মিশ্রিত হয়ে যায়, তখন পাকস্থলীতে খানাটা পৌঁছলে ইনশাআল্লাহ তাআলা ভালোভাবে এই খানাটা হজম হবে এবং খানাটা আমাদের শরীরে আসবে। আর যদি আমরা খাবার খেলাম চিবালাম না আর পাকস্থলীতে গেল, পাকস্থলীও সে এটা ক্ষমতা সহ্য করতে পারলো না, তখন আমাদের ডিসেন্ট্রি হবে, অন্য অন্য খাবারটা আমাদের শরীরের কাজও আসলো না। সেজন্য পরামর্শ হচ্ছে সুন্নত মোতাবেক আমরা খানা খাই চিবানোর মাধ্যমে, যেটা ডক্টর সাহেব বললেন, তাহলে আমাদের আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা জানতেছিলাম দাঁত সম্পর্কে, দাঁতের যত্ন কিভাবে নিব। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দাঁতের কি কি রোগ হতে পারে। অনেকে আমরা দাঁত ব্যথায় ভুগে থাকি, মাড়ি ফোলা রোগে ভুগে থাকি, অনেক সময় দেখা যায় রক্তও পড়ে, মিসওয়াক করলে অথবা হাত দিয়ে যদি দাঁত মাজি তখনও রক্ত বের হয়, অথবা যখন কিছু একটা নর্মাল খাবার যদি আমরা খাই চিবনি দিলেই রক্ত বের হয়, এই জিনিসগুলো কেন হয়, দাঁতের কি কি রোগ হতে পারে এবং এর প্রতিরোধ কি, সে সম্পর্কে আসলে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করে নিই। জি ডক্টর।
হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দাঁতের রোগ এবং মুখ গহ্বরের রোগ দুইটাকে আমরা যদি আলাদা করে থাকি, অর্থাৎ দাঁতটা আমাদের মুখ গহ্বরেই আছে বা মুখে মুখেই আছে, ভিতরেই আছে। আমি প্রথমে আসি আমাদের মাড়িতে, আপনি যেটা বলেছেন যে রক্ত পড়া, ব্রাশ করলে বা হাত দিয়ে যদি আমরা পরিষ্কার করতে যাই বা এমনি থুতু ফেলতে গেলেও অনেকের
রক্ত আসে,
থুতুর সাথে রক্ত আসে, তখন অনেকে খুব ভয় পেয়ে যায় যে আমার থুতুর সাথে রক্ত যাচ্ছে। এটার মানে মূল কারণ হচ্ছে আমাদের মাড়ি প্রদাহ আমরা বলে থাকি, এটা আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি জিনজিবাইটিস। তো জিনজিবাইটিস হওয়ার অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনার মাড়ির গোড়াতে যদি ক্যালকুলাস বলে থাকি আমরা, এক ধরনের শক্ত পাথর হয়ে যায়, অর্থাৎ আপনি নিয়মিত ব্রাশ করছেন কিন্তু তারপর আপনার দাঁতের গোড়ায় পাথর জমে গিয়েছে।
এটা অ্যাকচুয়াল ভাবে খাবারের মাধ্যমেই হয়ে থাকে পাথরগুলো?
হ্যাঁ অবশ্যই, নাহলে কিভাবে হবে? কারণ ক্যালকুলাসটা হয় মানে আমরা যখন পরিষ্কার করছি, আপনি জেনে থাকবেন, অর্থাৎ আমাদের মুখ গহ্বরে যে ছোট ছোট অণুজীবাণু যেগুলি আছে, মাইক্রো অর্গানিজম আমরা যেটাকে বলি, এগুলি এত পিউ সেকেন্ড মানে অর্থাৎ ন্যানো সেকেন্ডে আপনি কলোনি তৈরি করে ফেলেন।
আচ্ছা,
তো আপনি যদি সঠিকভাবে খাবার খাওয়ার পর যদি পরিষ্কার পরিচ্ছন্ন মানে মুখ গহ্বরটা না করেন, তাহলে সে খুব সহজেই দাঁতে এবং মাড়িতে বাসা বেঁধে ফেলে। তো বেঁধে ফেলার কারণে আপনি মুখ গহ্বরটা যদি প্রতিনিয়ত পরিষ্কার না করেন, তাহলে সেখানে আস্তে 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 আপনার প্ল্যাক জন্ম নেয়, প্ল্যাক থেকে এটা শক্ত হতে হতে ক্যালকুলাস হয়। তো ক্যালকুলাস করে কি আমাদের মাড়ির যে রক্তটা যে পরিবহন করার যে বিষয়টা, ওটা বাধা প্রদান করে এবং মাড়ি প্রদাহ হয়, মাড়ি ফুলে যায়। তখনই কিন্তু আমাদের ব্রাশ করতে গেলে বা থুতু ফেলতে গেলে বা যেটি আপনি অথবা কোনো একটা শক্ত খাবার খাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার মাড়িতে রক্ত। তো এটার জন্য আপনাকে আমরা আমাদের এখানে চিকিৎসা করে থাকি, সেটা হচ্ছে আমরা বলে থাকি স্কেলিং করার জন্য। অনেকে রোগীরা এসে বলে যে আমার দাঁত ওয়াশ করব, তো এটার আসলে ট্রিটমেন্টটা হচ্ছে স্কেলিং এবং পলিশিং করা। আপনি যদি দাঁতের গোড়াতে যে পাথরগুলি জমে অর্থাৎ ক্যালকুলার জমে, এগুলিকে যদি আপনি পরিষ্কার করে, আমাদের কিছু অ্যান্টিবায়োটিক আছে এটা যদি নেন, তাহলে আপনার মাড়ির যে প্রদাহ এবং রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়।
বন্ধ হবে, অনেকসময় দেখা যায় রক্ত পড়া এবং ভালোভাবে পরিষ্কার যদি না করে তাহলে দেখা যায় যে মুখ থেকে দুর্গন্ধ আসে।
জি,
আর দুর্গন্ধের ব্যাপারে দর্শকদেরকে বুঝাতে চাচ্ছি, যেটা হচ্ছে মুখে দুর্গন্ধ এটা কিন্তু একটা ভালো কথা নয়। আমরা যখন মানুষের সাথে কথা বলবো তখনও আনিজি ফিল হবে, বিশেষ করে ইসলামী শরীয়তের মধ্যে মুখের দুর্গন্ধের ব্যাপারে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। সেটা কিভাবে? মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে বারণ করা হয়েছে। কেননা যখন আপনি তেলাওয়াত করবেন তখন এই তেলাওয়াত করাকালীন সময় ফেরেশতারা মুখে মুখ লাগিয়ে এই তেলাওয়াতগুলো শ্রবণ করে থাকে। তো যখন আপনার মুখে দুর্গন্ধ থাকবে তখন কিন্তু ফেরেশতারা মুখে মুখ লাগাতে পারে না, দুর্গন্ধের জন্য দূরে থাকে। মসজিদে আসলে, মসজিদ যেহেতু পবিত্র জায়গা, এখানে পবিত্রতা বজায় রাখতে হবে, তাই আমাদেরকে কি করতে হবে? মুখে দুর্গন্ধ থাকলে দুর্গন্ধ দূর করে আমাদের মসজিদে আসতে হবে। সেজন্যই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন অথবা এমন কিছু খাবার যেগুলোর মাধ্যমে আপনার মুখে দুর্গন্ধ হয়, সেই খাবারগুলো খেয়ে মসজিদে আসা নিষেধ রয়েছে। আসুন, যে রোগগুলো সম্পর্কে জানতেছিলাম রোগগুলো সম্পর্কে জানবো এবং প্রতিরোধ জানবো, এবং পাশাপাশি আমাদের অনুষ্ঠানের সময়ও শেষের দিকে রয়েছে, আমরা পরিশেষে কিন্তু একটু দাঁতের যত্ন কিভাবে নেব, কিভাবে পরিষ্কার করব, সে সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি আর কি।
আচ্ছা,
কিন্তু শুরুতে আপনি যে জিনিসটা আমরা কন্টিনিউ ছিলাম কন্টিনিউ করার জন্য।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আমাদের প্রথম হচ্ছে মাড়ি প্রদাহ হয়, অর্থাৎ মাড়ি প্রদাহ হলে আমরা রক্ত দেখি, এটার জন্য আমাদের চিকিৎসা আছে, আমরা যদি চিকিৎসা করি তাহলে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের দাঁতে অনেক ধরনের রোগ হয়ে থাকে এবং অনেকে বলে থাকে আমার দাঁত শিরশির করছে। তো শিরশির করার অনেকগুলি কারণ আছে। যদি আপনি সঠিকভাবে যদি ব্রাশ না করেন, সঠিকভাবে যদি আপনি মেসোয়াক যে ব্যবহারটা আছে সেটা যদি আপনি না করেন, এবং আমাদের ফুড হ্যাবিট বা আমাদের যদি অ্যাসিডিটি থাকে, এটার কারণে কিন্তু আমাদের দাঁতে সেন্সিটিভিটি বা শিরশির করার প্রবণতা, হ্যাঁ প্রবণতা দেখা দেয় এটা। এবং আমার দাঁতের গোড়তে দেখা যায় যে অনেকের আমরা বলে থাকি ইনফেকশন হয়েছে বা দাঁতে কেরিজ আছে এবং দাঁত নড়ে। তো অনেকগুলি কারণ আছে। মানে আমাদের কাছে যে রুগীরা আসে, ম্যাক্সিমাম রুগী এসে বসে যে ডাক্তার সাহেব আমার দাঁতে তো গর্ত আছে, আপনি পুডিং করে দেন, তো দেখা যায় এমন একটা অবস্থায় আসে। ওই আমরা বলে থাকি ফিলিং, পেশেন্টরা বলে থাকে পুডিং বলেন,
মানে তাদের মতে যেটা তারা বুঝে সেটা বলে।
তো আমি বলে থাকবো বা আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমি রোগীদেরকে পরামর্শ দিব, দাঁতের যে কোনো সমস্যা, সেটা ছোট হোক বড় হোক, বা আপনার কাছে যদি মনে হয় আমার দাঁতে কোনো গর্ত হয়েছে বা দাঁত শিরশির করছে বা দাঁত নড়ছে, তাহলে আপনার নিকটবর্তী অর্থাৎ BDS যারা আপনার সঠিক পর্যায়ে মানে ডাক্তার, ডেন্টিস্ট,
ডাক্তার,
হ্যাঁ অর্থাৎ তাদের কাছে আপনি আসবেন,
ডেন্টাল বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
হ্যাঁ,
খুব সুন্দর কথা বলেছেন। আর একটা জিনিস হচ্ছে আমি অ্যাড করতে চাচ্ছি, যে যারা কুরবানি করে তাদের ঘরেও গোশত থাকে, যারা কুরবানি করে না তাদের ঘরেও গোশত থাকে। আর অনেক সময় দেখা যায় ভালো করে সিদ্ধ হয় না, শক্ত থাকে, ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, চাবাতে হয়। তো এই চিবানোর পরে আমি তো একটা মাদানি ফুল নিব, যে এই যে গোশত চিবিয়ে খাচ্ছি অথবা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, এর একটা সঠিক ব্যাখ্যা আপনি দিবেন আমাদের জন্য যে কি
আচ্ছা
করতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেখানেই খানা খাই,
জি
দাওয়াতে গেলাম
হ্যাঁ
অথবা হোটেলে গেলাম
জি
অথবা নিজের ঘরে, আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে খিলাল করা, দাঁত খিলাল করি।
জি
এটা কিন্তু সুন্নতে মুস্তফাও রয়েছে,
জি
সুন্নত রয়েছে। তো এই খিলাল এখন প্রত্যেক খাবারের পরে আমরা কি খিলাল শুরু করে দিই,
আচ্ছা
এখন এই খিলালের একটা সঠিক ব্যবহারটা কি, খিলাল করতে গিয়ে আমাদের এমন তো নয় যে আমরা আমরা ক্ষতি করে ফেলছি নিজের,
জি
এর এর ব্যাপারে কিছু একটা।
আচ্ছা এখানে প্রশ্ন করেছেন আপনি দুটো, একটা হচ্ছে আমরা গোস্ত কিভাবে খাবো। আসলে আমি সবাইকে পরামর্শ দিব, আমাদের মানে যারা রান্না করে থাকেন, আমাদের গোস্তটা যেন একটু নরম হয়,
সিদ্ধ
সিদ্ধ
বেশি
হয়
হয়,
বেশি হয়। আর দাঁত আপনার, আপনাকে যত্ন নিতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আমি বলছি যে গরুর গোস্ত যে হাড়টা আছে, ওই হাড়টা যেন আমাদের যতটা আমি পারি পরিহার করব। কারণ আপনি এমন ভাবে কামড় দিলেন, আপনি তো জানেন না কতটুকু কামড় দিলে হাড়টা ভাঙবে বা কি পর্যায়ে দিলে
ভাঙার চেষ্টায়
রয়েছি। রাইট, হ্যাঁ, তো ওই হাড়টা ভাঙতে গেলে আপনার দাঁত ভেঙে যেতে পারে।
আমরা বলেও থাকি যে আমার বাবা আমার দাদা গরুর হাড় চিবিয়ে খেয়ে ফেলতো, শক্ত মানে হাড্ডি এগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো, মানে একটা মানে ই বলে থাকি
বলে থাকি। আসলে মানে আমি আপনাকে বলতে চাচ্ছি শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার, এবং আপনাকে সচেতন ভাবে অনেক কিছু পরিহার করতে হবে। মানুষ যতটুকু পারে বা আপনার অভ্যাসটাকে আপনি পরিহার করার চেষ্টা করবেন, গরুর হাড় যতটুকু পারে আপনি এটা পরিহার করবেন। আর অবশ্যই অবশ্যই আমি বলে থাকবো, গরুর গোশত বলেন বা যে কোনো খাবারই বলেন, খুব ভালোভাবে চিবিয়ে আপনি খাবেন। খেলে আপনার মুখ গহ্বরের খাবারটা খুব ভালোভাবে চিবানো হবে, এবং আপনি যখন খাবারটা খাবেন এটা পরিপাক হবে খুব সহজভাবে। এবং আমি বলে থাকবো, আপনি যে কোনো অনুষ্ঠানে বলেন বা আমরা মাংসটা যত পারি চিবিয়ে খাবো, এবং হাড় হাড় জাতীয় খাবার বা শক্ত জাতীয় খাবারটা আমরা যতটুকু পারবো পরিহার করব। কারণ হচ্ছে আপনি যখন হাড়টা খাবেন তখন আপনি কিন্তু দাঁতের উপরের অংশ কিন্তু ক্ষয় হবে। আপনি এটা যখন প্রতিনিয়ত করতে থাকবেন তখন কিন্তু আপনার দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দাঁত ক্ষয় হলে আপনার দাঁতের শিরশির ভাব দেখা দিবে। তো আমরা এই শক্ত জাতীয় খাবার মানে যেগুলি আমাদের জন্য খুব অনেক শক্তি ব্যয় করতে হয়, অনেক জোরে প্রেশার দিতে হয়, এই খাবারগুলি আমরা যতটুকু পারি আমরা পরিহার করব। আর আরেকটা আপনার প্রশ্ন ছিল যে আমরা দাঁত খিলাল করার যে বিষয়টা, আপনি দেখবেন খিলালটা আমার কেন প্রয়োজন, প্রয়োজনটা হচ্ছে যখন আমার খাবারগুলি দাঁতের ফাঁক মানে দাঁতগুলির সন্নিবেশে যেটা থেকে মাড়িতে খাবারটা যখন আপনি ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আপনাকে খিলাল করার প্রয়োজন তা দেখা দিচ্ছে। আপনি আপনার নিকটবর্তী যে ডাক্তার আছেন তার কাছ থেকে আপনি অবশ্যই পরামর্শ দিবেন, আপনার এই মাড়ির যে সমস্যাটা আছে, খাবারটা যে ঢুকে যাচ্ছে, কেন ঢুকে যাচ্ছে, এটা সমাধান কি, এটা আপনি জেনে নিবেন। আর
বারবার খিলাল করার দ্বারা আমাদের দাঁতের কোনো ক্ষতি হচ্ছে কিনা, মাড়ির ক্ষতি হচ্ছে কিনা,
অবশ্যই
রক্ত বের হয়ে যায়,
জি
খিলাল করতে গিয়ে
অবশ্যই আপনি ক্ষতি হচ্ছে। ক্ষতিটা আপনি যখন প্রতিনিয়ত একটা জিনিস খিলালটা আপনার দুই দাঁতের মাঝে এবং মাড়িতে যখন আপনি
জোরে চাপ দিয়ে করছেন,
হ্যাঁ,
তো অর্থাৎ খিলাল করার যে সঠিক পদ্ধতিটা আমরা জানি না।
আমার কথা হচ্ছে আপনি খিলালটা করছেন আমাদের পরিষ্কার, অর্থাৎ খাবার খাবার লেগে আছে, খাবারটাকে আপনি সরানোর জন্য। তো আপনি খাবারে যদি না থাকে তাহলে আপনি খিলাল করার প্রয়োজন নাই। আর আপনি খাবার খাওয়ার পরে খুব ভালোভাবে কুলকুচি করে নেবেন, সেটা আপনি কুলকুচি করে পানি খেতেও পারেন, আবার আপনি যখন কুলকুচি করে পানিটা ফেলে দিবেন তখন দেখা যাবে
কুলকুচিটা কি ঠান্ডা পানি দিয়ে না গরম পানি দিয়ে কিভাবে করলে সবচেয়ে ভালো হয়।
আচ্ছা, আপনি খাবার খাওয়ার পরে আপনি গরম পানি কোথায় পাবেন
সেটা যদি অ্যারেঞ্জ থাকে,
সেটা হ্যাঁ যদি থাকে তাহলে তো কুসুম গরম পানি তো আমাদের জন্য খুবই ভালো,
খুবই ভালো।
এবং আমাদের কুসুম গরম পানি দিয়ে যদি আমি কুলকুচি করি তাহলে আমাদের মুখ গহ্বরে যে কোনো ধরনের ধরেন ব্যাকটেরিয়া গুলি থাকে
এগুলো চলে যাবে,
ওগুলো চলে যাবে, মরে যাবে। তো এটা ভালো, আপনি প্রতিদিন অন্তত যদি একবার কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করেন, এটা এটা আপনার জন্য অনেক অনেক ভালো,
ভালো
একটা
জন্য
অনেক অনেক রোগীরা এসে আমাদেরকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমরা মাউথ ওয়াশ বা ব্যবহার করবো কিনা, বাইরে তো অনেকগুলি বা বিদেশ থেকে আসে আমার ভাই। আমি আমি বলে থাকি সবাইকেই, মানে আমার যারা রুগী আছেন তাদেরকে আমি বলে থাকি যে আপনি দেখেন মাউথ ওয়াশ আপনি কেন করবেন বা কেন আপনি ওটা
ন্যাচারালি আমাদের কাছে যেহেতু আছে কুসুম গরম পানি লবণ দিয়ে কিছু করে ফেলি তাহলে মাউথ ওয়াশের কাজ হয়ে যাচ্ছে,
কাজ হয়ে যাচ্ছে এবং উইটাই ওটা চেয়ে এটা খুব ইফেক্টিভ। এবং আমি সবাইকে বলবো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমরা যতটা কেমিক্যাল থেকে দূরে থাকবো
ততটাই ভালো
আমাদের জন্য ভালো।
সর্বশেষ পরিষ্কারের ব্যাপারটা যারা একটু বলেন যে আমরা কিভাবে দাঁতগুলো পরিষ্কার কিভাবে করবো।
প্রথমে আমি আসি আমাদের আমরা সাধারণত বলে থাকি সবাইকেই এবং দুবেলা সঠিকভাবে আপনি ব্রাশ করবেন এবং সকাল হচ্ছে নাস্তার পরে এবং রাত্রে শোয়ার আগে।
আচ্ছা এখন তাহলে ঘুম থেকে উঠে গিয়ে নাস্তা করবো আমি, ব্রাশ না করে নাস্তা করবো
না? কারণ হচ্ছে আপনি তো রাতে শোয়ার আগে ব্রাশ করেছেন, কুলকুচি করবেন, কুলকুচি করে আপনি নাস্তা খান, নাস্তা খাওয়ার পর আপনি ব্রাশটা করেন, ব্রাশ করলে যখন আপনি বের হয়ে যাবেন তখন আপনার মুখ গহ্বরটা ভালো থাকবে। আমি একটা খুব আমার একটা স্যার খুব সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে, বলে যে আমরা ফুটবল খেলার আগে কি গোসল করি না ফুটবল খেলার পর গোসল করি? এটা হচ্ছে ওনার একটা বেসিক প্রশ্ন থাকে। আমরা সাধারণত বলে থাকি যে স্যার আমরা ফুটবল খেলার পরেই তো গোসল করি কারণ আমাদের ফুটবল খেলে আমাদের শরীর ঘামায় ময়লা আসে। তো এখন ওনার পর মানে প্রশ্নটা থাকে তাহলে আমরা সকালবেলা উঠে আমরা আগে ব্রাশ করি, ব্রাশ করে তারপর খাবারটা খাই, তো ফুটবল খেলার সাথে এটার কোনো মানে পার্থক্য আছে কিনা? আমি বললাম যে স্যার এইভাবে যদি আপনি বলেন তাহলে অবশ্যই আমাদের অভ্যাসগত কারণেই আমরা সকালবেলা উঠে ব্রাশটা করি। আমরা যদি রাতে ব্রাশ করি এবং সকালে
নাস্তার পরে আপনার ব্রাশ করতে হবে, এটা পরামর্শ। আচ্ছা
দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় আমরা উজু করি এবং আমরা মেসওয়াক ব্যবহার করি। তা আমরা মেসওয়াক ব্যবহারটা করব, আমরা অনেকে আছে উপর নিচ করি, তো আমরা উপর নিচ না করে আমরা যদি একদম আড়াআড়ি ভাবে করি তাহলে আমার দেখা যাবে যে আমাদের মেসওয়াকের মানে অর্থাৎ সুন্নতটাও পালন হচ্ছে, আমার দাঁতটাও ভালো
থাকে
এবং মেসওয়াকের মধ্যে কিন্তু প্রাকৃতিক ভাবে আমাদের ফ্লোরাইডটা থাকে সেটা আমার আমার দাঁত পেয়ে যাচ্ছে। আর আমি কেমিক্যাল থেকে অর্থাৎ আমাদের বাজারে যে পেস্টগুলি থাকে এগুলি কিন্তু টোটালি কেমিক্যাল, হ্যাঁ ওইখানে ফ্লোরাইড আছে এবং ফোমিং এজেন্ট আছে, আমরা ওটার উপরে ইউজ টু হয়ে গিয়েছি। আপনি যদি ন্যাচারাল পেতে চান এবং প্রকৃতির কাছে থাকতে চান তাহলে এর চেয়ে ভালো মানে মেসওয়াকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এবং মেসওয়াক আপনারা সঠিক নিয়মে এবং পাশ্চাত্য যদি করেন তাহলে প্রশ্নই আসে না আপনার দাঁত কোনো ধরনের সমস্যা হওয়ার। এবং আমি আশা করবো আপনারা সঠিক নিয়ম জেনে এবং
সঠিক নিয়মে করবেন, মাড়ির ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মাড়ির ক্ষয় হলে মাড়ি ক্ষয় রোগ চলে আসলো আর অনেকগুলো সমস্যা চলে আসতে পারে। সময় আমরা শেষ পর্যায়ে রয়েছি, ডক্টর সাহেবকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। পাশাপাশি যে জিনিসটি বলতে চাচ্ছি মিসওয়াক করার যে পদ্ধতি সুন্নত পদ্ধতি আমরা অনেকেই জানি অনেকে জানি না, আমার হাতে যে ডালটি রয়েছে নিম ডাল বলি এটাও এটা দিয়ে মিসওয়াক করা যায়। আর মিসওয়াক করার পদ্ধতি হচ্ছে এভাবে, তিন আঙ্গুল উপরে থাকবে, এক আঙ্গুল নিচে থাকবে, কনিষ্ঠ আঙ্গুল নিচে থাকবে এবং বৃদ্ধ আঙ্গুল এভাবে থাকবে। এভাবে করে যদি আমরা মিসওয়াক করি ডান দিকে তিনবার, উপরের মাড়ির ডান দিকে তিনবার, উপরে মাড়ির বাম দিকে তিনবার, আবার নিচের মাড়ির বাম দিকে তিনবার এবং নিচের মাড়ির বাম দিকে তিনবার, এরপরে কুলকুচি করলে এটা সুন্নত পদ্ধতি আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা আমাদের দাঁত পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ তাআলা। সুন্নতের নিয়তে আমরা মিসওয়াক করব, মিসওয়াকের ফজিলত তো অনেক রয়েছে, মিসওয়াক করার দ্বারা দাঁত পরিষ্কার হয়ে থাকে, মিসওয়াক করার দ্বারা মাথা ব্যথা যাদের রয়েছে মাথা ব্যথা দূর হবে, মিসওয়াক করার দ্বারা যাদের বুকে গলায় কফ জমে থাকে কফগুলো দূর হবে, স্মৃতিশক্তি বাড়বে, আরও অনেক পেটের যত সমস্যা রয়েছে মিসওয়াক করার দ্বারা পেটের সমস্যা দূর হয়, অনেকগুলো ফজিলত রয়েছে, তো এর উপর আমরা আমল করব। পাশাপাশি আজকের যে অনুষ্ঠান আমরা সাজিয়েছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে একটু সুস্থ থাকতে পারি, আমরা যাতে করে আমরা নিজের দাঁতকে নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য আমাদের অনেক ব্যবস্থা নিতে হবে, সেজন্য দাঁত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের। এই দাঁতকে কীভাবে সুস্থ রাখবো সে সম্পর্কে আমরা ডক্টর সাহেব থেকে অসংখ্য অনেকগুলো মাদানী ফুল আমরা গ্রহণ করেছি, এর উপর আমরা আমল করি, এর উপর আমরা ইউজ টু হই ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আমাদের দাঁত সুন্দর থাকবে, ইবাদত বন্দেগীতে মন লাগবে, পাশাপাশি যদি আমরা নিজে সুস্থ থাকি ইবাদত করতে পারবো, হালাল পথে রোজগার করতে পারবো এবং নিজের পরিবার পরিজন নিয়ে নিজে সুস্থ থাকবো, সুন্দর থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য আরেক দিন অন্য কোনো সময় অন্য আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ সঙ্গেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ডাক্তারের সাথে কিছুক্ষণ, ডাক্তারের সাথে কিছুক্ষণ, ডাক্তারের সাথে কিছুক্ষণ, ডাক্তারের সাথে কিছুক্ষণ।